You're with SBS Radio. Find more great stories in your language at sbs.com.au.
বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত, ভারতের নির্বাচন নিয়ে প্রবাসী ভারতীয় বাংলা ভাষাভাষীরা কি ভাবছে, এ নিয়ে কথা বলেছিলেন শাহান শাহ আলম। এখন শুনুন ধারণকৃত সেই কথোপকথনটি।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে এখন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনী উত্তাপের ছোঁয়া অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয়দের মধ্যেও পড়েছে। কথা বলছি মেলবোর্নের বাসিন্দা এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত এবং ভারতের রাজনৈতিক অবস্থান সম্পর্কে অবগত সিদ্ধার্থ ব্যানার্জির সাথে। সিদ্ধার্থ ব্যানার্জি, SBS বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে, তো সুদূর অস্ট্রেলিয়া থেকে কি মনে হচ্ছে আপনার?
দেখুন, ভারতের যেটা আপনি বললেন একটু আগে যে একটা পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক প্রথায় এই নির্বাচন হয়, তো এইটা ভারতবর্ষের 17তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনের একটু নতুনত্ব আছে, অন্যান্য নির্বাচনে বা আগে যে নির্বাচনগুলি হতো সেই সময় দেখা যেত একই দিনে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। তো ভারতবর্ষ যেহেতু অত্যন্ত বৈচিত্র্যময় একটি দেশ, বিভিন্ন রকমের পরিকাঠামো আছে, বিভিন্ন রকমের আইনগত সামাজিকতা আঙ্গিক থেকে বিভিন্ন অবস্থান আছে, এই বছরে 11 এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে বা হয়ে গেছে বলতে গেলে, এবং 19 মে অব্দি ভোট হচ্ছে। তো এইরকম ভাবে দফায় দফায় ভোট হচ্ছে, প্রায় 3-4 থেকে 5 দফায় ভোট হচ্ছে। 23 মে আসল ভোট গণনা হবে। ভারতবর্ষের 545টি সিট আছে, 543 নির্বাচনের মধ্যে 272 মেজরিটি পেলে তবে একটি দল সেখানে সরকার গঠন করতে পারে। এই ভারতবর্ষে এই মুহূর্তে দুটো দল আছে, আর দুটো গোষ্ঠী আছে যাকে বলে, একটা হচ্ছে ইউপিএ, একটা হচ্ছে এনডিএ। এনডিএ গোষ্ঠীর অবগত হচ্ছে বর্তমান সরকার, যেটা একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার তৈরি হয়েছিল 2014 সালে, এবার 2019 নির্বাচন দিয়ে এসছে। এইখানে যেটা হচ্ছে, এই যে এই 5 বছর অনেক কিছু ঘটনা ঘটেছে। আপনি যদি একটু 5 বছর আগে চলে যান, যখন নরেন্দ্র মোদী, যেরকম বলা হয় মোদি ওয়েভ, সেই নরেন্দ্র মোদীর ঢেউয়ে 2014 সালে 282 পেল বিজেপি, তার আগে কিন্তু মোদীর কোন ভারতবর্ষের মানচিত্রে, কেন্দ্রীয় সরকারি মানচিত্রে কোনো বিরাট একটা ফুটপ্রিন্ট ছিল না। মোদীর তাহলে কি ফেভারে ছিল সেই সময়? না, মোদীর ফেভারে ছিল, তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেইখানে গুজরাটের যে উন্নতি তিনি করেছেন সেইটার উপর ভিত্তি করে মানুষ বলল, আচ্ছা ইনি যদি রাজ্যকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে দেশকেও পারতেন। এইটাই তার ফল ব্যাক ট্র্যাক রেকর্ড ছিল, যেটার উপর ভিত্তি করে মানুষ একটা অপটিমিস্টিক জায়গা থেকে তাকে ভোট দিয়ে সরকারে নিয়ে আসলো। 2019 এখন মানুষ তাকে বিচার করবেন তার প্রধানমন্ত্রিত্ব নিয়ে, অর্থাৎ যে কাজের জন্য তাকে চাকরি দেওয়া হয়েছিল এই কাজের এখন অ্যাপ্রেজাল হচ্ছে যাকে বলে। ভোটের আগে মানুষ যখন ভাবে তখন এইসবগুলো অ্যাঙ্গেল থেকে ভাবে। এবারে অপোজিশনের যে কাজটা হচ্ছে, তাদের তাকে দরকার, তাদের কাজ হচ্ছে যে মানুষকে ভাবানো। বিরোধী পক্ষ সবসময় চেষ্টা করবে যে সরকার পক্ষ ভালো দিকগুলো সরকার পক্ষ তুলে ধরছে, যেগুলো তুলে ধরছে না সেগুলো খুঁজে খুঁজে বার করে তুলে ধরা, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা প্রথা।
তো এবারে নির্বাচনের এমন কোন বিশেষ কোন ইস্যু কি আপনার চোখে পড়ছে?
দেখুন, ইস্যু এখন মজার হচ্ছে কি যে আমাদের বুঝতে হবে যে গণমাধ্যমের স্তরে মানুষ তো ইনফরমেশন নেয়, একটা হচ্ছে গণমাধ্যমের স্তর, এখন যেটা সারা পৃথিবীতে প্রায় 1.5 বিলিয়ন লোক ইউজ করে ফেসবুক বা অন্যান্য টুইটার থেকে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, বটেবার। তো সেইখানে এই গণমাধ্যমের অনেক কিছুই কিন্তু সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু মানুষ তো যখন একটা কোনো ইনফরমেশন দেখে তখন সেই বা শোনে তখন তার চাকচিক্য, তার আপাত দৃষ্টিতে মনে হয়, সেটাতে হেডলাইন্স গুলো এমন ভাবে দেওয়া হচ্ছে যেখানে লোকে একটা ধারণা করছে, এবার হয়তো খবরে গিয়ে দেখা যাচ্ছে সেই খবরের অন্য মানে বেরোচ্ছে সম্পূর্ণরূপে। তো এবারে ধরুন আপনি যেটা বললেন যে ইস্যু আছে, ইস্যু আছে, ইস্যু ধরুন অপোজিশন একটা ইস্যু করছে ভারতবর্ষের সামরিক জায়গা থেকে যে ফাইটার প্লেন যেগুলো কেনা হয়েছিল এই এই সময় শুনে, প্রশ্নটা হচ্ছে এই কেনা, এই রাফাল প্লেনটা কিনতে গিয়ে অপোজিশন বলছে, বিরোধী পক্ষ বলছে যে কোন রকম লেনদেন বা কোন রকমের কারচুপি করা হয়েছে, যেখানে কিনা কিছু লোককে সুযোগ পাই দেওয়া হয়েছে, কিছু অর্থ লেনদেন হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা অ্যালিগেশন বিরোধী পক্ষ করছে। এবারে ধরুন ভোটের আগে আপনি সত্যতা, খবরের সত্যতা, মিথ্যতা, এই পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপর অ্যাজ এ ভোটার, আপনি কোন আঙ্গিক থেকে জিনিসকে দেখবেন। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতে একটা পরিবেশ তৈরি করা হয়েছে এই মুহূর্তে, যেমন সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করা। এখন আমাদের ভারতবর্ষের সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা আমার মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে বৈচিত্র্য। আমাদের ভারতবর্ষে এত বৈচিত্র্য, সেটা সব রকম ভাবে, সেটা ভৌগোলিক ভাবে বলুন, মানুষের ধর্ম থেকে শুরু করে মানুষের সম্প্রদায় থেকে শুরু করে, এই সম্প্রদায় আর সাম্প্রদায়িকতা এগুলো খুব মিলেমিশে থাকে, অনেক সম্প্রদায়ের মানুষের থাকেন একসঙ্গে, এবং ভালোই মিলেমিশেই থাকে, কিন্তু ডিপেন্ড করছে আপনি একটা মানুষের কাছে গিয়ে কিভাবে কথা বললে সেই মানুষটা রিয়াক্ট করবে এবং রিয়াক্ট করে আপনার সঙ্গে হবে। আমি দেখছি যে এখানে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি একটা হচ্ছে, একটা সরকারি পক্ষের একটা রাজনৈতিক দল আর একটা বিরোধী পক্ষের, যেটা ওরা নাম দিয়েছে এই মুহূর্তে মহাগঠবন্ধন বা মহাজোট। এই মহাজোটে অনেক অন্যান্য দলের দল নিয়ে তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি ইত্যাদি ইত্যাদি। যখন আপনি এই এই ভোটের জায়গাটা তৈরি হচ্ছে, তখন দুটো দলের মধ্যে তো লড়াটা হচ্ছে না, যে সারা ভারতবর্ষে যদি একটি দল বা দুটি দল থাকে যারা ভারতের ভৌগোলিক ক্ষেত্রে সারা ভারতবর্ষে তারা ক্যান্ডিডেট দিচ্ছে, অর্থাৎ প্রতিটা স্টেটে তাদের অবস্থান রয়েছে, সেটা কিন্তু বিজেপি এবং কংগ্রেস, বিজেপি এবং জাতীয় কংগ্রেস, এই দুটি দল ছাড়া কোন দল ভারতবর্ষে নেই যে দলের রিপ্রেজেন্টেশন সমস্ত রাজ্যে রয়েছে। নোটবন্দি নিয়ে প্রচুর কথা হয়েছে, ডিমনিটাইজেশন, এটা কিন্তু একটা ইস্যু, যে নোটবন্দির ফলে মানুষের, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেকের অনেক চাকরি চলে গেছে, অনেকের অনেক রকমের সমস্যা হয়েছে। কিন্তু নোটবন্দির সঙ্গে যদি ফ্যাকচুয়ালি যায়, নোটবন্দির আগে ভারতবর্ষে হাউসিং লোন পেতে গেলে 10.25% ট্যাক্স ইন্টারেস্ট দিত। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আজ অনলাইনে চেক করলেই দেখতে পাবেন, আমাদের কোনো অফার প্যাকেজ এরকম কোনো ব্যাপার অনলাইনে অ্যাডভার্টাইজ করা আছে, যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে চলে যান দেখতে পাবেন সবই 9% কিংবা তার নিচে। তাহলে ইন্টারেস্ট রেটটা কমে গেছে, তখন এই সুযোগ তাহলে কি মানে কেন হলো এটা, কারণ ব্যাংকে টাকা যেটা বলে ডিপোজিট যে বেসটা সেটা বেড়ে গেল, ব্যাংকের এখন ধার করে টাকা দিতে হচ্ছে না, তাই কস্ট অফ ফান্ড যেটা ধার করার যে কস্ট কিন্তু সেটা ব্যাংকের আর নেই, নিজের টাকায় লোককে ধার দিচ্ছে তাই 2% কমিয়ে দিল, প্রফিট কিন্তু বেশি হচ্ছে। তাহলে ব্যাংক আজকের তারিখে টাকা ধার করে, কম টাকা ধার করে মানুষকে টাকা দিচ্ছে, নিজের টাকায় বেশি দিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো ঘটেছে, এই ডিমনিটাইজেশন একটা আপনাকে আমি এক্সাম্পল দিয়ে দিলাম ফট করে। তারপর ধরুন অনেক সমস্যা নিয়ে আলোচনা হয় যেগুলো কিনা গত 60 বছর ধরে ভারতবর্ষকে পুড়ে করে খেয়েছে, তা মোটামুটি 3-4টি টপিকের ওপর আছে, একটা সামরিক জায়গা থেকে টপিক আছে, একটা সাম্প্রদায়িক থেকে টপিক আছে, একটা নোটবন্দির জায়গা থেকে টপিক ছিল, তারপরে মূল্যবৃদ্ধি।
ভারতের পাশে দুটি দেশ বাংলাদেশ এবং পাকিস্তানে প্রায় সামরিক হস্তক্ষেপ কিংবা বিভিন্ন কারণে সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে, এক্ষেত্রে ভারত ব্যতিক্রম, তো এটা আপনার কাছে কতটুকু তাৎপর্যপূর্ণ বলে মনে হয়?
এই যে ভারতবর্ষে গণতন্ত্র যে বেঁচে আছে এবং ভারতবর্ষে যে কখনো সামরিক বাহিনী দ্বারা দেশ পরিচালিত হয়নি, একটা এক্সেপশনাল সময় ছাড়া, যেখানে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডেকেছিলেন সেই সময়টুকু ছাড়া, যেটা ভারতবর্ষের প্রক্রিয়ার সমস্যা ছিল একটা সময়, যে বিবিধের মাঝে দেখো বিকল্প মহান একটা একটা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সকলকে ইনক্লুশন করা, এইটা এই ডাইভার্সিটি, যে এত বৈচিত্র্য, এতগুলো রাজ্য, মানে প্রায় 26টা রাজ্য, মানে এত রকম ভাষা, এত রকম তাদের প্রক্রিয়া, কিন্তু একটা জায়গায় যেখানে ঠিক রাখা ছিল, অর্থাৎ প্রক্রিয়াটার মধ্যে সবাইকে সবসময় এনগেজ, ভারতবর্ষের মানুষ কিন্তু খুব রাজনৈতিক ভাবে সচেতন এবং এই সচেতনতার জন্য তারা তাদের ভোটাধিকার সম্বন্ধে অবগত। এবং আরেকটা যেটা ঘটছে সেটা হচ্ছে যে এটার একটা সেকেন্ড সাইড আছে, সেকেন্ড সাইডটা হচ্ছে যেহেতু ভারতবর্ষে 80% বেশি মানুষ নিরক্ষর, যে শিক্ষার হার যেহেতু অত উচ্চ স্তরের নয়, যে 80% মানুষ নিরক্ষর বা শিক্ষার সীমার নিচে, এবং ওই একই 80% মানুষও আবার পভার্টি লাইনের নিচে আছে, দারিদ্র সীমার নিচে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি এটা ভোটের জায়গায় আসতে হয়, আপনি মাসকে পেয়ে যাবেন একটা বক্তব্য শোনার জন্য। এই এনগেজমেন্ট অফ পিপল, মানে মানুষের যে ভোটে এনগেজমেন্টটা, সেইটা আর ওই যে অনেক বেশি দলের বৈচিত্র্য আছে, একটু আগে আমি বললাম।
আপনার কাছ থেকে ভারতের নির্বাচন নিয়ে অনেক কিছু শুনলাম, তো SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, আমি চাই SBS বাংলা এরকম ভাবে আমাদের সব বাঙালিদের, প্রবাসী বাঙালিদের একটা মঞ্চের তলে আনা, এটা একটা খুব ভালো কর্মকাণ্ড, আমি আপনাদের সঙ্গে আছি, ধন্যবাদ।
এতক্ষণ ভারতের নির্বাচন নিয়ে প্রবাসী ভারতীয় বাংলা ভাষাভাষীরা কি ভাবছেন এ নিয়ে ধারণকৃত সাক্ষাৎকারটি শুনলেন।
Tell us what you think. Rate this podcast on iTunes. It helps other people to find us.